Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya ala Hayya ala al-falah. Hayya ala al-falah. الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আমি হযরত যায়েদ বিন হারসার ঘটনা বর্ণনা করছিলাম, আর এই প্রেক্ষিতে তায়েফ সফরের বৃত্তান্ত বর্ণিত হয়েছিল, যাতে তিনিও মহানবীর সফর সঙ্গে ছিলেন। তায়েফ সফরের আরও কিছু বিস্তারিত ব্যাখ্যা যা সিরত খাতামান্নবীন পুস্তকে হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন সেটির আলোকে বর্ণনা করছি। শেবে আবি তালেব থেকে বের হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেন। যখন এই অবরোধ প্রত্যাহার হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চলাফেরার ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা লাভ করেন, তখন তিনি তায়েফে গিয়ে সেখানকার লোকদের ইসলামের দাওয়াত দেওয়ার বা তাবলীগ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তায়েফ বিখ্যাত একটি জায়গা যা মক্কা থেকে 40 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। আর সে যুগে সেখানে বনু সাকিফ গোত্র বসবাস করত বা বনু সাকিফের বসতি ছিল। কাবার বিশেষত্বকে বাদ দিলে শহরের দৃষ্টিকোণ থেকে তায়েফ মক্কার সমপর্যায়ের শহর ছিল, আর বড় বড় সম্পদশালী ও বিত্তবান লোকেরা সেখানে বসবাস করত। আর তায়েফের এই গুরুত্বের কথা স্বয়ং মক্কাবাসীরাও স্বীকার করত, আর এটি মক্কাবাসীদেরই উক্তি যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সংরক্ষণ করেছেন যে লাওলা নুজ্জিলা হাযা আল কুরআন আলা রাজুলিন মিন আল কারিয়াতাইনি আযীম। অর্থাৎ এই কোরআন যদি খোদার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে কেন এটি মক্কা বা তায়েফের সম্ভ্রান্ত কোন ব্যক্তির প্রতি অবতীর্ণ হয়নি? মোট কথা, নবুয়তের 10ম বছরের শাওয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ যান। কোন কোন বর্ণনা অনুসারে তিনি একা গিয়েছিলেন, আবার কোন কোন বর্ণনা অনুসারে যায়েদ বিন হারেসাও তার সাথে ছিলেন। সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন অবস্থান করেন, আর শহরের অনেক নেতার সাথে একের পর এক তিনি সাক্ষাৎ করেন। কিন্তু মক্কার মতো সেই শহরের ভাগ্য তখন ইসলাম গ্রহণ করা ধার্য ছিল না। তাই সবাই অস্বীকার করে, বরং ঠাট্টা বিদ্রুপ করে। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের সবচেয়ে বড় নেতা আবদিয়ালিল বা হাদিস অনুসারে ইবনে আবদিয়ালিলের কাছে গিয়ে ইসলামের তাবলীগ করেন বা ইসলামের দাওয়াত দেন। কিন্তু সেও স্পষ্ট ভাষায় অস্বীকার করে, বরং উপহাসের ছলে বলে আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনার সাথে কথা বলার ধৃষ্টতা আমার নেই, আর যদি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে তো কথা বলার কোনো প্রয়োজনই নেই। এরপর কোথাও আবার শহরের যুবকদের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রভাব বিস্তার না করে বসে এই ধারণা থেকে সে মহারাজকে বলে, আপনার এখান থেকে চলে যাওয়াই উত্তম হবে, কেননা এখানকার কেউ আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়। আর এরপর সেই দুর্ভাগা ব্যক্তি শহরের ভবঘুরে ও বখাটে লোকদের তার পেছনে রেড়িয়ে দেয়। মহানবী সাল্লাম শহর থেকে বের হতেই এলোকেরা চিৎকার চেঁচামেচি করতে করতে তার পিছু ধাওয়া করে এবং তাকে পাথর মারতে থাকে। এতে তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। পূর্ববর্তী বর্ণনা অনুসারে হযরত যায়েদ বিন হারসা সাথে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু ইসলামকে প্রস্তরাঘাত থেকে রক্ষা করতে গিয়ে তার মাথায়ও পাথর লাগে। যা হোক, তারা লাগাতার 3 মাইল পর্যন্ত পাথর ছুটতে ছুটতে তার পেছনে পেছনে আসতে থাকে এবং গালমন্দ করতে থাকে। তায়েফ হতে 3 মাইল দূরে মক্কার নেতা উতবা বিন রবিয়ার একটি বাগান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আশ্রয় নেন আর অত্যাচারী লোকেরা ক্লান্ত শ্রান্ত হয়ে চলে যায়। এখানে একটি ছায়া ঘন স্থানে দাঁড়িয়ে তিনি আল্লাহ তাআলার সমীপে এভাবে দোয়া করেন যে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাউফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রাব্বি। হে আমার প্রভু, আমি আমার শক্তির ঘাটতি ও উপায়হীনতা এবং মানুষের বিপরীতে আমার অসহায়ত্বের অনুযোগ তোমার সমীপেই করছি। হে আমার খোদা, তুমি সবচেয়ে বেশি দয়াময় এবং দুর্বল অসহায়দের তুমিই একমাত্র তত্ত্বাবধায়ক ও রক্ষাকারী। তুমি আমার প্রতিপালক, আমি তোমারই চেহারার জ্যোতিতে আশ্রয় প্রার্থী, কেননা কেবল তুমিই অন্ধকার দূর করে থাকো এবং মানুষকে ইহজগৎ ও পরজগতের কল্যাণ রাজের উত্তরাধিকারী বানিয়ে থাকো। উতবা ও সাহেবা তখন তাদের এই বাগানেই উপস্থিত ছিল। তারা যখন মহানবী ইসলামকে এই অবস্থায় দেখে, তখন দূর সম্পর্কের আত্মীয় বা নিকটাত্মীয় হিসেবে হোক বা জাতিগত আত্মাভিমানের কারণেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক না কেন, তারা আদ্দাস নামের তাদের একজন খ্রিস্টান ক্রীতদাসের হাতে একটি পেয়ালায় কিছু আঙ্গুর দিয়ে তার কাছে পাঠান। মহানবী সাল্লাম তা গ্রহণ করেন আর আদ্দাসকে সম্বোধন করে বলেন যে, তুমি কোথাকার অধিবাসী এবং কোন ধর্মের অনুসারী? সে বলে, আমি নয়নওয়ার অধিবাসী এবং খ্রিস্ট ধর্মের অনুসারী। মহানবী সাল্লাম বলেন, এটি কি সেই নয়নওয়া যা খোদার পুণ্যবান বান্দা ইউনুস বিন মাত্তার নিবাস ছিল? তখন আদ্দাস বলেন, হ্যাঁ। এরপর সে মহানবী সাল্লামকে জিজ্ঞেস করে যে, ইউনুস আলাইসলাম সম্পর্কে আপনি কিভাবে জানেন? মহানবী সাল্লাম বলেন, তিনি আমার ভাই ছিলেন, কেননা তিনিও আল্লাহর নবী ছিলেন আর আমিও আল্লাহর নবী। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের তাবলীগ করেন বা বাণী পৌঁছান, যার তার উপর বেশ প্রভাব পড়ে আর সে আন্তরিকতার আতিশয্যে সামনে এগিয়ে মহানবীর হাতে চুমু খায়। উতবা এবং সেবা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করছিল। এরপর আদ্দাস যখন তাদের কাছে ফিরে যায়, তখন তারা বলে, হে আদ্দাস, তোমার কি হয়েছিল যে তুমি সে ব্যক্তির হাতে চুমু খাচ্ছিলে? এ ব্যক্তি তো তোমার ধর্ম নষ্ট করে দেবে, অথচ তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। এরপর কিছুক্ষণ মহানবী সাল্লাম সেই বাগানে বিশ্রাম নেন। অতঃপর তিনি ইসলাম সেখান থেকে যাত্রা করেন আর নাখলায় পৌঁছান, যা মক্কা থেকে 1 মঞ্জিল বা 16 মাইল দূরে অবস্থিত, এবং সেখানে কিছুদিন অবস্থান করেন। এরপর নাখলা থেকে যাত্রা করে তিনি হেরা পর্বতে আসেন। আর যেহেতু তায়েফ সফরের আপাত ব্যর্থতার কারণে মক্কাবাসীদের ধৃষ্ট হয়ে ওঠার আশঙ্কা ছিল, তাই তিনি ইসলাম সেখান থেকে মুতাম্মিন আদিকে সংবাদ পাঠান যে, আমি মক্কায় প্রবেশ করতে চাই, এ কাজে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? মুতাম্মিন পাক্কা কাফের ছিল, কিন্তু স্বভাবে ছিল ভদ্র। আর এমত অবস্থায় অর্থাৎ কেউ আশ্রয় চাইলে অস্বীকার করা বা আশ্রয় না দেয়া আরবদের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের প্রকৃতি বিরোধী ছিল। মোট কথা, এটি আরবদের মাঝে সে যুগেও অর্থাৎ অজ্ঞতার যুগে একটি বৈশিষ্ট্য ছিল, তাই সে তার সন্তানদের এবং আত্মীয় স্বজনদের সাথে নেয় এবং সকলে সশস্ত্র হয়ে কাবার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ডেকে পাঠায় যে আসুন, আমরা আপনাকে আশ্রয় দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসেন আর কাবা শরীফের তাওয়াফ করেন, আর সেখান থেকে মুতাম এবং তার সন্তানদের সাথে তরবারির ছায়ায় নিজ গৃহে প্রবেশ করেন। পথে মধ্যে আবু জাহেল মুতামকে এই অবস্থায় দেখে অবাক বিস্ময়ে জিজ্ঞেস করে যে তুমি কি মোহাম্মদ আসলামকে কেবল আশ্রয় দিয়েছ নাকি তার শিষ্যত্ব বরণ করেছ? মুতাম বলল, আমি কেবল তার আশ্রয়দাতা অনুসারী নই। তখন আবু জাহেল বলল, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। যাই হোক, মোট কথা, মুতাম অবিশ্বাসের মাঝেই মৃত্যুবরণ করে। এই একটি নেকি অবশ্যই তার ছিল। হজরত জায়েদ যখন হিজরত করে মদিনায় পৌঁছেন, তখন তিনি হজরত কুলসুম বিন হেদামের কাছে অবস্থান করেন। তবে কারো কারো মতে তিনি হযরত সাদ বিন খাইসামার কাছে অবস্থান করেন। হযরত উসাইদ বিন হুজাইরের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। কেউ কেউ লিখেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন, অর্থাৎ হযরত হামজাকে তার ভাই বানিয়ে দেন। এ কারণেই উহুদের যুদ্ধের দিন হযরত হামজা যুদ্ধের সময় হযরত জায়েদের পক্ষে ওসিয়ত করেছিলেন। এ বিষয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরত খাতামা নামে পুস্তক আরও লিখেছেন যে মদিনা পৌঁছানোর কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন হারসাকে কিছু টাকা দিয়ে মক্কায় প্রেরণ করেন, যিনি কয়েকদিনের মধ্যে তাকে ও তার পরিবার পরিজনকে সাথে নিয়ে নিরাপদে মদিনা পৌঁছে যান। তার সাথে আবদুল্লাহ বিন আবু বকরও হযরত আবু বকরের পরিবার পরিজনকে নিয়ে মদিনা পৌঁছে যান। হযরত বারা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদা মাসে উমরা করার মনস্থ করেন, তখন মক্কার অধিবাসীরা মহানবীকে মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে তিনি তাদের সাথে এই শর্তে সন্ধি করেন যে তিনি সাল্লাম পরবর্তী বছর উমরার উদ্দেশ্যে আসবেন এবং মক্কায় তিন দিন অবস্থান করবেন। চুক্তিনামা এভাবে লেখা হয় যে এগুলো হলো সেসব শর্ত যে শর্ত সাপেক্ষে মোহাম্মদ রসুল্লাহ সন্ধি করেছেন, কিন্তু মক্কাবাসীরা বলে যে আমরা তো এই বিষয়টি মানি না, আমরা যদি আপনাকে আল্লাহর রসুলই মনে করতাম তাহলে আপনাকে কখনো বাধা দিতাম না। তারা বলে আমাদের কাছে তো আপনি শুধু মোহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রসুলও আর মোহাম্মদ বিন আবদুল্লাহও। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন যে এখান থেকে রসুলুল্লাহ শব্দটি মুছে দাও। হযরত আলী বলেন, কখনো নয়, আল্লাহর কসম, আমি আপনার এই উপাধি কখনো মুছব না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে আল্লাহর রসুল উপাধি দিয়েছেন তা আমি মুছতে পারি না, আমি কাটতে পারি না। হুজুর সাল্লাম তার কাছ থেকে সেই কাগজ নিয়ে নেন। তিনি সাল্লাম ভালোভাবে লিখতে পারতেন না, কিন্তু তিনি সাল্লাম লিখেছেন যে এগুলো হলো সেই শর্ত যা মোহাম্মদ বিন আবদুল্লাহ নির্ধারণ করেছেন, অর্থাৎ মক্কায় কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করবে না, কেবল খাপে রাখা তরবারি ছাড়া, আর মক্কাবাসীদের কাউকে সাথে নিয়ে যাবে না, তারা তাদের সাথে যেতে চাইলেও আর নিজ সাথীদের কাউকে বাধা দেবে না যদি সে মক্কায় থেকে যেতে চায়। যা হোক, এই চুক্তি অনুসারে মহানবী সাল্লাম পরবর্তী বছর মক্কায় প্রবেশ করেন এবং তিন দিনের সময় সমাপ্ত হয়ে যায়। তখন কুরাইশরা হযরত আলীর কাছে আসে এবং বলে, আপনি নিজের সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন তিনি যেন এখান থেকে চলে যান, কেননা নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তিন দিন অবস্থানের শর্ত ছিল যা শেষ হয়ে গেছে, অতএব মহানবী সাল্লাম সেখান থেকে রওনা হয়ে যান। হযরত হামজার কন্যা উমারা এক বর্ণায় তার নাম আমামা বর্ণিত হয়েছে এবং অন্য বর্ণায় আমতুল্লাহও দেখা যায়। তিনি তার অর্থাৎ মহানবীর পেছনে পেছনে আসেন, বলতে থাকেন, হে চাচা, হে চাচা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে তার হাত ধরেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতেমা আলাইহিসসালাম আলাইহাসসালামকে বলেন যে আপনি চাচার মেয়েকে নিয়ে যান। তিনি তাকে বাহনে চড়িয়ে নেন। তখন হযরত আলী এবং হযরত যায়েদ আর হযরত জাফর হযরত হামজার মেয়েকে নিয়ে বেতনডায় লিপ্ত হয়। হযরত আলী বলেন, আমি তাকে নিয়েছি কারণ সে আমার চাচা তো বোন। আর হযরত জাফর বলেন, আমার চাচার মেয়ে আর তার খালা আসমা বিনতে উয়াইস আমার স্ত্রী। আর হযরত যায়েদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত ভ্রাতৃত্ব বন্ধনের কারণে সে আমার ভাইয়ের মেয়ে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত প্রদান করেন সে তার খালার কাছেই থাকবে। অর্থাৎ হযরত জাফরের কাছেই থাকবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালা হলো মায়ের স্থলাভিষিক্ত। আর হযরত আলীকে বলেন, তুমি আমার আর আমি তোমার। আর হযরত জাফরকে বলেন, তুমি চেহারা ও বৈশিষ্ট্যে আমার সাথে সামঞ্জস্য রাখো। আর হযরত যায়েদকে বলেন, তুমি আমাদের ভাই এবং বন্ধু। হযরত আলী বলেন, আপনি কি হযরত হামজার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কি? তিনি সাল্লাম বলেন, সে আমার দুধ ভাইয়ের মেয়ে আর আমি এই মেয়ের চাচা। এই বর্ণনা বুখারীতেও আছে আর সিরাতুল হালবিয়াতেও রয়েছে। হযরত যায়েদ বিন হারসা হযরত উম্মে আয়মানকে বিয়ে করেছিলেন। হযরত উম্মে আয়মানের নাম ছিল বারাকা আর তিনি তার পুত্র আয়মানের কারণে উম্মে আয়মান ডাক নামে সুপরিচিত ছিলেন। তিনি আবিসিনিয়া বা ইথিওপিয়ার অধিবাসী ছিলেন। মহানবী সাল্লামের পিতা হযরত আবদুল্লাহর ক্রীতদাসী ছিলেন আর তার মৃত্যুর পর তিনি হযরত আমেনার কাছেই ছিলেন। মহানবী সাল্লামের বয়স যখন ছয় বছর ছিল তখন তার সম্মানিত জননী তাকে সাথে নিয়ে দেখা সাক্ষাতের উদ্দেশ্যে মদিনায় নিজ বাপের বাড়ি যান। সে সময় হযরত উম্মে আয়মান সেবিকা হিসাবে তার সাথে ছিলেন। নিঃসন্দেহে তিনি বয়সে ছোটও ছিলেন। মদিনা থেকে ফেরার পথে যখন তারা আবওয়া নামক স্থানে পৌঁছান যা মসজিদে নববী থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত, তখন হযরত আমেনা ইন্তেকাল করেন। হযরত উম্মে আয়মান মহানবী সাল্লামকে সেই দুটি উটে চড়িয়ে মক্কা ফিরিয়ে আনেন যে দুটি উটে চড়ে তারা গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দাবির পূর্বে মক্কায় হযরত উম্মে আয়মানের বিয়ে উবাইদ বিন যায়েদের সাথে হয়, যিনি নিজে একজন হাবশীকৃত দাস ছিলেন। তাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম ছিল আয়মান। হযরত আয়মান হুনাইনের যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেন। হযরত উম্মে আয়মানের স্বামীর মৃত্যু হলে তার বিয়ে হযরত যায়েদের সাথে করিয়ে দেয়া হয়। একটি বর্ণনায় রয়েছে যে হযরত উম্মে আয়মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অত্যন্ত স্নেহপূর্ণ আচরণ করতেন এবং তার যত্ন নিতেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাত বাসিনীকে বিয়ে করে সুখী হতে চায় সে যেন উম্মে আয়মানকে বিয়ে করে নেয়। তখন হযরত যায়েদ বিন হারেসা তাকে বিয়ে করেন এবং তাদের ঘরে হযরত উসামার জন্ম হয়। হযরত উম্মে আয়মান মুসলমানদের সাথে হিজরত করে আবিসিনিয়া বা ইথিওপিয়া গিয়েছিলেন। হিজরতের পর সেখান থেকে মদিনা ফিরে আসেন এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের সময় তিনি মানুষকে পানি পান করাতেন এবং আহতদের সেবা শুশ্রূষা করতেন। তিনি খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছেন। 23 হিজরিতে যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন তখন তিনি অনেক কেঁদেছেন। মানুষ জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? তিনি উত্তর দেন যে হযরত উমরের ইন্তেকালে ইসলাম দুর্বল হয়ে গেছে। হযরত উসমানের খিলাফতকালের প্রারম্ভে হযরত উম্মে আয়মানের ইন্তেকাল হয়। হযরত উম্মে আয়মানের সাথে হযরত যায়েদের বিয়ে সম্পর্কে বিভিন্ন বর্ণনার বরাতে হযরত মির্জা বশীর আহমদ সাহেব যা লিখেছেন তার সারমর্ম হলো, উম্মে আয়মান সে নারী যাকে মহানবী ইসলামের পিতার মৃত্যুর পরে কৃতদাসিনী হিসেবে উত্তরাধিকার স্বরূপ তিনি লাভ করেছিলেন। বড় হয়ে তিনি ইসলাম তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং তার সাথে অনেক সদয় ব্যবহার করতেন। পরবর্তীতে উম্মে আয়মানের বিয়ে তাঁর মুক্ত কৃতদাস জায়েদ বিন হারসার সাথে হয়ে যায়, আর তাঁর গর্ভে ওসামা বিন জায়েদ জন্মগ্রহণ করেন, যাকে আল হেব ইবনুল হেব অর্থাৎ প্রেমাস্পদের প্রিয় পুত্র বলা হতো। রাসূলুল্লাহ তাকে প্রেমাস্পদের প্রিয় পুত্র বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে আয়মানকে দেখে বলতেন, ইয়া উম্মা অর্থাৎ হে আমার মা। তিনি সাসাম উম্মে আয়মানের দিকে তাকিয়ে বলতেন, হাজিহি বাকিয়াতু আহলে বাইতি, ইনি হলেন আমার আহলে বাইতের স্মৃতিচিহ্ন। অপর এক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন, উম্মা আয়মানা উম্মি বাদা উম্মি, অর্থাৎ আমার সত্যিকার মায়ের পর উম্মে আয়মানই হলেন আমার মা। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ঘরে সাক্ষাতের জন্য যেতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, মুহাজিররা যখন মক্কা থেকে মদিনায় আসেন এবং তাদের হাতে যখন কিছুই ছিল না, অথচ আনসাররা জায়গা জমি ও সম্পদের মালিক ছিলেন, তখন আনসার তাদের সাথে চুক্তিবদ্ধ হন যে তারা প্রত্যেক বছর মুহাজিরদেরকে নিজেদের বাগানের ফল দেবেন, কিন্তু বাগানে কাজকর্ম তারা নিজেরাই করবেন, কিন্তু বাগানের ফল বা উপার্জন তাদেরকে দেবেন, কিন্তু বাগানে পরিশ্রম শ্রমিকের কাজের কাজ এবং এর যত্ন নেওয়ার কাজ তারা নিজেরাই করবেন, মুহাজিরদেরকে করতে দেবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন হযরত উম্মে সুলাইম, যিনি হযরত আব্দুল্লাহ বিন আবি তালহার মা ছিলেন। হযরত আনাসের মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খেজুরের গাছ দিয়ে রেখেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছগুলো তাঁর দাইমা হযরত উম্মে আয়মানকে দিয়ে দেন, যিনি হযরত ওসামা বিন যায়েদের মা ছিলেন, ওসামা বিন যায়েদের মা ছিলেন। ইবনে শাহাব বলতেন, আমাকে হযরত আনাস বিন মালিক বলেছেন, মহানবী সাল্লাম যখন খাইবারের যুদ্ধ শেষে মদিনা ফিরে যান, তখন মুহাজির আনসারদের সেই দান অর্থাৎ সেই ফলবান বৃক্ষ যা তারা নিজেদের বাগান থেকে তাদেরকে দিয়েছিল তা তারা ফিরিয়ে দেন, তখন তাদের হাতে কিছুটা অর্থ সম্পদ এসে গিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আনাসের মাকে তাদের খেজুর গাছ ফেরত দিয়ে দেন, আর তার জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মানকে নিজের বাগান থেকে কিছু গাছ দিয়ে দান করেন। বুখারীর অপর এক হাদিসে এর বিস্তারিত বিবরণ এইভাবে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোন কোন সাহাবি বিশেষভাবে কিছু খেজুর গাছ মহানবীর জন্য নির্ধারণ করে দিতেন। তিনি ইসলাম যখন কোরাইজা এবং নজির জয় করলেন, তখন তার আর এসবের প্রয়োজন রইল না। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পরিবারের সদস্যরা আমাকে মহানবী সাল্লামের কাছে গিয়ে তাকে বলতে বলে যে যেসব গাছ তারা মহানবীকে দিয়েছিল সেগুলো বা তাতে কিছু গাছ তিনি যেন ফেরত দেন, কেননা এখন আর তার এসবের প্রয়োজন ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এটি। এই গাছগুলো যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি হযরত উম্মে আয়মানকে দিয়ে রেখেছিলেন, তাই এই কথা শুনে হযরত উম্মে আয়মান আসেন এবং আমার কাঁধে কাপড় পেঁচিয়ে বলেন যে আমি এগুলো কখনো দেব না, সেই সত্তার কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, এই গাছগুলো তুমি কখনো পেতে যাচ্ছ না, কেননা মহানবী সাল্লাম এগুলো আমাকে দিয়ে দিয়েছেন, বা এ ধরনের কোনো কথা হয়তো বলে থাকবেন। মহানবী সাল্লাম হযরত উম্মে আয়মানকে বলেন, কোনো অসুবিধা নেই, তুমি এগুলো ফেরত দিয়ে দাও, তোমাকে যতগুলো গাছ দেয়া হয়েছে অন্য জায়গা থেকে ততগুলো গাছেই তোমাকে দেব। কিন্তু তিনি বলতেন, খোদার কসম কখনো হবে না এমনটি। হযরত আনাস বলেন যে আমার মনে হয় অবশেষে তিনি সাল্লাম হযরত আয়মানকে এর 10 গুণ বেশি বৃক্ষ দিয়েছেন, বা এমনই কোনো কথা বলে থাকবেন যে আমি তোমাকে 10 গুণ বেশি দেব। আর এরপরে গাছগুলো ফেরত দেওয়া হয়। একটি বর্ণনায় রয়েছে যে পায়ে হেঁটে মদিনায় হিজরত করার সময় হযরত উম্মে আয়মানের খুবই তৃষ্ণা পায়। অত্যন্ত পুণ্যবতী নারী ছিলেন এবং আল্লাহর সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। এক বয়োবৃদ্ধা নারী ছিলেন, তখন তার কাছে পানিও ছিল না আর প্রচণ্ড গরম ছিল। তিনি তার মাথার উপর কোনো কিছুর আওয়াজ শুনতে পান আর দেখতে পান যে আকাশ থেকে বালতির ন্যায় একটি বস্তু তার সামনে ঝুলছিল, যা থেকে পানির স্বচ্ছ বিন্দু ঝরছিল। তিনি তা থেকে তৃপ্তি সহ পান করেন। তিনি বলতেন, এরপর থেকে আমার কখনো পিপাসা বা তৃষ্ণার কষ্ট হয়নি। কখনো রোজা থাকা অবস্থায় ও তৃষ্ণা পেলে আমি পিপাসার্ত থাকতাম না। সাহাবাদের স্মৃতিচারণে কখনো কখনো এই মহিলাদের স্মৃতিচারণও হয়ে থাকে, যেন তাদের উন্নত মর্যাদা সম্পর্কে আমরা অবগত হতে পারি। আর এই জন্যই আমি বদরি সাহাবিদের সাথে যে মহিলাদের উল্লেখ হয়েছে তাদের কথা উল্লেখ করে থাকি। হযরত উম্মে আয়মানের জিহ্বায় কিছুটা জড়তা ছিল। তিনি যখন কারো কাছে যেতেন তখন সালামুল্লাহ আলাইকুম বলার পরিবর্তে জড়তার কারণে সালামুল্লাহ আলাইকুম বলতেন, অর্থাৎ পূর্বে সালামুল্লাহ আলাইকুম বলার রীতি ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালামুল্লাহ আলাইকুমের পরিবর্তে সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম বলার অনুমতি প্রদান করেছেন। আর যা এখনও সেই রীতি প্রচলিত আছে। হযরত আয়েশা বর্ণনা করেন, একদিন মহানবী ইসলাম পানি পান করছিলেন, সে সময় হযরত উম্মে আয়মান তার কাছে ছিলেন। তিনি বলেন যে হে আল্লাহর রাসূল, আমাকেও পানি পান করান। হযরত আয়েশা বলেন যে তখন আমি তাকে বললাম, তুমি কি মহানবীকে এইভাবে পানি পান করাতে বলছ? এতে তিনি বলেন যে আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সেবা করিনি? তখন মহানবী ইসলাম বলেন যে তুমি ঠিকই বলেছ, তুমি সঠিক বলেছ। এরপর তিনি ইসলাম তাকে পানি পান করেন। হযরত আনাস বর্ণনা করেন, মহানবী ইসলামের যখন ইন্তেকাল হয় তখন হযরত উম্মে আইমান কান্নায় ভেঙে পড়েন। তাকে জিজ্ঞেস করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি কেন এত কাঁদছেন? তিনি বলেন যে আমি অবশ্যই জানতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, কিন্তু আমি এই কারণে কাঁদছি যে ওহী আমাদের প্রতি আশা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মহানবীর বিয়োগ ব্যথা তো আছেই, কিন্তু একই সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নতুন নতুন বাণী বা নিত্য নতুন ওহী অবতীর্ণ হতো, সেই ওহী অবতীর্ণ হওয়ার ধারা বন্ধ হয়ে গেছে। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর হযরত উমরকে বলেন, আমাদের সাথে হযরত উম্মে আইমানের কাছে চলো, তার সাথে সাক্ষাৎ করব। যেমনটি কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার সাথে সাক্ষাৎ করতেন। আমরা যখন তার কাছে পৌঁছলাম তিনি কান্নায় ভেঙে পড়েন। এতে আমরা উভয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন কাঁদছেন? আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা তার রাসূলের জন্য উত্তম। হযরত উম্মে আইমান বলেন যে আমি এ কারণে কাঁদছি না যে আল্লাহর কাছে মহানবীর জন্য উত্তম প্রতিদান রয়েছে বলে আমি জানি না। আমি যেমনটি উল্লেখ করেছি, পুণ্যের ক্ষেত্রে তাঁর অনেক বড় পদমর্যাদা ছিল। তিনি বলেন, আমি তো এই জন্য কাঁদছি যে এখন আকাশ থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তিনি তাদের দুজনকে কাঁদিয়ে দিলেন আর তারা দুজনও কাঁদতে আরম্ভ করেন। হযরত ওসামা এবং হযরত জায়েদের মাঝে গাত্রবরণের বেশ পার্থক্য ছিল। মা যেহেতু ইথিওপিয়ার অধিবাসিনী ছিলেন, আফ্রিকান ছিলেন, আর ওসামা ছিলেন ভিন্ন স্থানের অধিবাসী। এ কারণে পিতা পুত্রের মাঝে পার্থক্য ছিল। তার গায়ের বর্ণ মায়ের রং ঘেঁষা ছিল, যে কারণে কেউ কেউ হযরত ওসামার বংশ নিয়ে আপত্তি করতো আর বলতো যে তিনি হযরত জায়েদের পুত্র নন, বা আপত্তির খাতিরে আপত্তি উত্থাপিত হতো আর মুনাফিকরাও আপত্তি করত। হযরত আয়েশা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে আসেন এবং তিনি খুব আনন্দিত ছিলেন এবং বলেন যে হে আয়েশা, এখনই মুজাজ্জাজ মুদলাজি আমার কাছে এসেছিল। সে ওসামা বিন যায়েদ এবং যায়েদ বিন হারসাকে এই অবস্থায় দেখেছে যখন তাদের উপর একটি চাদর ছিল, গরমের কারণে বা বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে তারা একটি চাদর জড়িয়ে রেখেছিলেন এবং মুখ আবৃত ছিল, তাদের মাথা আবৃত ছিল, চেহারাও দেখা যাচ্ছিল না, আর তাদের উভয়ের পা বাইরে বা অনাবৃত ছিল, শুধুমাত্র পা দেখা যাচ্ছিল। তখন সে বলে নিশ্চিতরূপে পাগুলো পরস্পর সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ উভয়ের পায়ের মধ্যে যথেষ্ট সামঞ্জস্য ছিল, সাদৃশ্য ছিল। এতে মহানবী খুবই আনন্দিত ছিলেন, অর্থাৎ ওসামার প্রতি যেসব আপত্তি করা হতো আর সেসব আপত্তির অবসান ঘটেছে। এক জগৎ পূজারী ব্যক্তি এবং দেহাবয়ব বিশেষজ্ঞ ব্যক্তিরও সাক্ষ্য রয়েছে, এই ব্যক্তি এক দক্ষ দেহাবয়ব বিশেষজ্ঞ, আর আরব সমাজে এটি একটি চূড়ান্ত রায় বলে গণ্য হতো। এমনিতে অবশ্য কিছু আসে যায় না, কিন্তু জগৎ পূজারীদের মুখ বন্ধ করার জন্য, মুনাফেকদের মুখ বন্ধ করার জন্য এটি একটি প্রমাণ পাওয়া গেছে, যার ফলে মহানবী খুবই আনন্দিত ছিলেন। হযরত যায়েদ মহানবী ইসলামের মুক্তকৃত দাস এবং পালক পুত্র ছিলেন। তিনি সাল্লাম জায়নব বিনতে জাহাশের সাথে যায়েদের বিয়ে দেন, কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু জায়নবকে তালাক দেন। এই বিয়ে এক বছর বাইরের চেয়ে বেশি কিছু সময় টিকেছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত যায়নব বিনতে জাহাশকে বিয়ে করেছিলেন। বিভিন্ন সূত্র বরাতে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু সীরত খাতামান নবীন পুস্তকে যা লিপিবদ্ধ করেছেন এর বিস্তারিত বিবরণ কিছুটা নিম্নরূপ। হিজরতের পঞ্চম বছরে বনু মুস্তারিকের যুদ্ধের কিছুদিন পূর্বে, যা পঞ্চম হিজরির শাবান মাসে ঘটেছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। হযরত যায়নব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু উমাইমা বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা ছিলেন, আর খুবই পুণ্যবতী ও খোদাভীর হওয়া সত্ত্বেও তার স্বভাবে কিছুটা হলেও পারিবারিক বড়াইয়ের ভাব পরিলক্ষিত হতো। পক্ষান্তরে মহানবী ইসলামের স্বভাব এরূপ ধ্যান ধারণা থেকে ছিল সম্পূর্ণভাবে মুক্ত পবিত্র। যদিও তিনি পারিবারিক অবস্থানকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার যোগ্য জ্ঞান করতেন, কিন্তু তাঁর দৃষ্টিতে সম্মানের বা শ্রেষ্ঠত্বের সত্যিকার মানদণ্ডের ভিত্তি ছিল ব্যক্তিগত গুণ, ব্যক্তিগত খোদাভীতি। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে যে ব্যক্তি সর্বাধিক মুত্তাকি বা খোদাভীরু সেই সবচেয়ে বড় ও সম্মানিত। অতএব তিনি নির্দ্বিধায় নিজের মুক্তকৃত দাস হযরত যায়েদ বিন হারেসার সাথে তার এই আত্মীয় হযরত যায়নব বিনতে জাহাশের বিয়ের প্রস্তাব দেন। প্রথমে যায়নব নিজের পারিবারিক আভিজাত্যের বা বংশগৌরবের কথা চিন্তা করে প্রস্তাব পছন্দ করেননি, কিন্তু অবশেষে মহানবী ইসলামের গভীর বাসনা এবং আকাঙ্ক্ষা দেখে সম্মত হন। যাই হোক, মহানবী ইসলামের আকাঙ্ক্ষা এবং প্রস্তাব মোতাবেক জায়নব এবং যায়েদের বিয়ে হয়। যায়নব রাদিয়াল্লাহু আনহু যদিও এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ভদ্রতার সাথে সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের মতো করে ধরে নেন যে হযরত যায়নব রাদিয়াল্লাহু আনহু হৃদয়ে এখনও এই সংশয় বিদ্যমান যে আমি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং মহানবী ইসলামের নিকটাত্মীয়, আর হযরত যায়েদ একজন মুক্তকৃত দাস মাত্র এবং আমার সমপর্যায়ের নয়। অপরদিকে স্বয়ং হযরত যায়েদের হৃদয়েও হযরত যায়নবের বিপরীতে নিজের অবস্থান নিচু বা ছোট হওয়ার হীনমন্যতা ছিল, আর এই অনুভব ও অনুভূতি ধীরে ধীরে আরো বদ্ধমূল হয়ে তাদের পারিবারিক জীবনকে নিরানন্দ করে তুলেছিল, আর স্বামী স্ত্রীর মাঝে তিক্ততা লেগেই থাকত। আর এই অসহনীয় অবস্থা যখন অনেক বেশি বেড়ে যায়, তখন যায়েদ বিন হারসা মহানবী ইসলামের সকাশে উপস্থিত হন, আর নিজের ধারণার বশবর্তী হয়ে যায়নবের ব্যবহারের বিষয়ে অভিযোগ করে তাকে তালাক দেওয়ার অনুমতি প্রার্থনা করেন। অন্য রওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে তিনি এই অভিযোগও করেন যে যায়নব কর্কশ ভাষা ব্যবহার করেন, তাই আমি তাকে তালাক দিতে চাই। এই অবস্থা জেনে মহানবী ইসলামের স্বভাবতই কষ্ট হয়, কিন্তু তিনি যায়েদকে তালাক দিতে বারণ করেন। আর সম্ভবত এ কথা অনুভব করে যে জায়েদের পক্ষ থেকে সংসার ধর্ম পালনের চেষ্টায় ঘাটতি রয়েছে। তিনি হযরত জায়েদকে উপদেশ দেন যে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং খোদাভীতির সাথে যেভাবে পারো সংসার টিকিয়ে রাখার চেষ্টা করো। অতএব পবিত্র কোরআনেও তার এই বাক্যগুলো বর্ণিত হয়েছে যে আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ, জায়েদ নিজের স্ত্রীকে তালাক দিও না, খোদার তাকওয়া অবলম্বন করো। তার এই উপদেশের কারণ এটি ছিল যে প্রধানত নীতিগতভাবে মহানবী সাল্লাম তালাককে পছন্দ করতেন না। যেমন একবার তিনি বলেন যে আবগাজুল হালালে ইনদাল্লাহি তালাক, অর্থাৎ সকল বৈধ জিনিসের মাঝে খোদার সবচেয়ে অপছন্দ হলো তালাক। এ কারণে ইসলামে শুধুমাত্র চূড়ান্ত চিকিৎসা হিসাবে এর অনুমতি প্রদান করা হয়েছে। দ্বিতীয়টা, যেমনটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইমাম জাইনুল আবেদিন আলী বিন হোসেনের একটি রওয়ায়ত রয়েছে, আর ইমাম জাহরি এই রওয়ায়তকে নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন। মহানবী ইসলামের কাছে যেহেতু পূর্বেই খোদার ওহী এসেছিল যে অবশেষে জায়েদ বিন হারেসা জায়নাবকে তালাক দিয়ে দেবেন আর এরপর জায়নাবের সাথে তাঁর বিয়ে হবে, এ কারণে তিনি নিজের ব্যক্তিগত সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি এ বিষয়ে সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রেখে নিরপেক্ষ থাকতে চাইতেন। আর নিজের পক্ষ থেকে পূর্ব চেষ্টা করতেন যাতে জায়েদ এবং জায়নাবের বিচ্ছেদের ক্ষেত্রে তার কোনো ভূমিকা যেন না থাকে, আর যতদিন পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় ততদিন যেন তারা মানিয়ে চলে এবং সম্পর্ক বহাল থাকে। এই ইচ্ছার বশবর্তী হয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জোর দিয়ে জায়েদকে উপদেশ দিয়েছিলেন যে তুমি তালাক দিও না আর খোদার ভীতি অবলম্বন করে যেভাবে সম্ভব সংসার করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই আশঙ্কাও ছিল যে জায়েদের সাথে তালাকের পর জায়নাবের সাথে যদি তার বিয়ে হয় তাহলে এ কারণে মানুষ আপত্তি করবে যে তিনি সাল্লাল্লাহু তার পালক পুত্রের তালাক প্রাপ্তাকে বিয়ে করেছেন, আর অযথায় পরীক্ষার পরিস্থিতি সৃষ্টি হবে। যেমন আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন যে ওয়া তুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদিহি ওয়া তাখশা আন-নাস ওয়া আল্লাহু আহাক্কু আন তাখশা, অর্থাৎ হে নবী তুমি তোমার হৃদয়ে সেই কথা গোপন রেখেছিলে যা অবশেষে খোদা প্রকাশ করে দিয়েছেন। আর তুমি মানুষকে ভয় করতে অথচ নিশ্চয় খোদা তাআলা অনেক বেশি অধিকার রাখেন যে তাকে যেন ভয় করা হয়। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বনের নসিহত করে তালাক দিতে বারণ করেন, আর জায়েদ তাঁর এই নসিহতের আনুগত্য করে নিশ্চুপ হয়ে ফিরে যান। কিন্তু যাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল তাদের মিলিত হওয়া কঠিন, এক ফাটল সৃষ্টি হয়ে গিয়েছিল, খুবই কঠিন কাজ ছিল, যা জোড়া লাগার ছিল না তা আর জোড়া লাগেনি। কিছুদিন পর জায়েদ স্ত্রীকে তালাক প্রদান করেন। জায়নাবের ইদ্দতকাল শেষ হয়ে গেলে তার বিয়ের বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুনরায় ওয়াহী অবতীর্ণ হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং তাকে বিয়ে করা উচিত, আর এই ঐশী নির্দেশে এই প্রজ্ঞার পাশাপাশি অর্থাৎ এতে হলো জায়নাবের মনতুষ্টি হবে এবং তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করা মুসলমানদের মাঝে দোষের কিছু মনে করা হবে না। এই প্রজ্ঞাও অন্তর্নিহিত ছিল যে হযরত জায়েদ যেহেতু মহানবী ইসলামের পালক পুত্র ছিলেন এবং তার পুত্র অভিহিত হতেন, তাই তিনি ইসলাম যখন তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করবেন তখন মুসলমানদের উপর কার্যত এর একটি প্রভাব পড়বে যে কাউকে পুত্র বললেই সে প্রকৃত পুত্র হয়ে যায় না, আর প্রকৃত পুত্র সংক্রান্ত শিক্ষাও তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর ভবিষ্যতের যোগ্য অজ্ঞতা প্রসূত কুপ্রথা মুসলমানদের মধ্য থেকে মেটে যাবে। অতএব ইসলামী ইতিহাসের সবচেয়ে সঠিক রেকর্ড পবিত্র কোরআনে এই বিষয়ে বলা হয়েছে, ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعائهم إذا গাদাও মিন হুন ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহ মাফাউলা। অর্থাৎ যখন জায়েদ জৈনবের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয় তখন আমরা তোমার সাথে জৈনবের বিয়ে দেই যেন মোমেনদের জন্য নিজেদের পালক পুত্রদের তালাক পাতা স্ত্রীদের যখন তারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয় বিয়ে করার ক্ষেত্রে কোনো বাধা না থাকে। আর খোদার নির্দেশ এভাবে পূর্ণ হওয়ার ছিল। মোট কথা এই ঐশী ওয়াহি অবতীর্ণ হওয়ার পর যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বাসনা বা ইচ্ছার কোনো হাত ছিল না, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নবের সাথে বিয়ের সিদ্ধান্ত নেন এবং জায়েদের মাধ্যমে হযরত জায়নবকে বিয়ের প্রস্তাব প্রেরণ করেন। আর হযরত জায়নবের পক্ষ থেকে সম্মতি পাওয়ার পর তার ভাই আবু আহমদ বিন জাহাস তার পক্ষ থেকে ওলি হয়ে 400 দিরহাম দেন মোহরে মহানবী ইসলামের সাথে তার বিয়ে দেন। এভাবে সেই প্রাচীন কুপ্রথা যা আরব ভূমিতে বদ্ধমান ছিল মহানবী ইসলামের ব্যক্তিগত আদর্শের মাধ্যমে ইসলামের মূল থেকে উৎপাটন করা হয়েছে। এখানে এটিও উল্লেখ করা আবশ্যক যে সাধারণ ইতিহাসবিদ এবং মহাদ্দেশদের ধারণা হলো জৈনবের বিয়ে সম্পর্কে যেহেতু ঐশী ওহি অবতীর্ণ হয়েছিল আর খোদা তালার বিশেষ ইচ্ছায় বিয়ে সংঘটিত হয়েছে, তাই তাদের বিয়ের বাহ্যিক আচার অনুষ্ঠান পালন করা হয়নি, কিন্তু এ ধারণা সঠিক নয়। নিঃসন্দেহে খোদার নির্দেশে এই বিয়ে হয়েছে আর বলা যেতে পারে যে আকাশে এই বিয়ে পড়ানো হয়েছে, কিন্তু এ কারণে শরীয়তের বাহ্যিক যে আচার অনুষ্ঠান তাহতে অব্যাহতি লাভ হওয়া সম্ভব হতে পারে না। কেননা তাও খোদা তালারই নির্ধারিত, অর্থাৎ ইবনে হিশামের রওয়ায়েত যার রেফারেন্স পূর্বে উল্লেখ করা হয়েছে, যাতে বিয়ের বাহ্যিক অনুষ্ঠান সম্পাদিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, তাই বিষয় সুস্পষ্ট এবং এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আর এই যে হাদিসে বর্ণিত হয়েছে যে অন্যান্য মহাতুল মুমিনের বিপরীতে হযরত জায়নাব এই গর্ব করতেন যে তোমাদের বিয়ে তোমাদের অলিগণ এ পৃথিবীতে পড়িয়েছেন আর আমার বিয়ে ঊর্ধ্বলোকে হয়েছে, এই কথা থেকেও এই উপসংহার টানা যায় না যে হযরত জায়নাবের বিবাহের বাহ্যিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়নি। কেননা বাহ্যিক অনুষ্ঠান হলেও তার এই গর্ব করা যথাযথ যে তার বিবাহ খোদা তালার বিশেষ ইচ্ছায় ঊর্ধ্বলোকে হয়েছে, কিন্তু এর বিপরীতে অন্যান্য মাহাতুল মোমেনদের বিয়ে সাধারণ উপকরণের ভিত্তিতে বাহ্যিক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। অপর এক রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ছাড়াই জয়নাবের কাছে গিয়েছিলেন আর এটি থেকে এই ফলাফল বের করা হয় যে তার বিয়ের বাহ্যিক আচার অনুষ্ঠান পালন করা হয়নি। কিন্তু প্রণিধানে বোঝা যায় যে বাহ্যিক আচার অনুষ্ঠান পালিত হওয়া বা না হওয়ার প্রশ্নের সাথে এই কথার কোনো সম্পর্ক ছিল না, কেননা যদি এর অর্থ এটি করা হয় যে মহানবী অনুমতি ছাড়াই হযরত জায়নাবের ঘরে গিয়েছিলেন তাহলে এটি ভুল এবং ঘটনা বিরোধী বিষয়, কেননা বুখারীর একান্ত স্পষ্ট অপরিষ্কার রওয়ায়েতে রয়েছে যে বিয়ের পর হযরত জায়নাব পৈতৃক বাড়ির ছেলে মহানবীর ঘরে এসেছিলেন, তিনি তার ঘরে যাননি। আর এ রওয়ায়েতের অর্থ যদি এটি হয়ে থাকে যে তিনি যখন বাবার বাড়ির ছেড়ে তার ঘরে এসে যান তখন তিনি ইসলাম বিনা অনুমতিতে তার ঘরে গিয়েছেন, তাহলে এটি কোনো অস্বাভাবিক ও নিয়ম পরিপন্থী বিষয় নয়, কেননা যখন তিনি তার স্ত্রী হিসেবে তার ঘরে এসে পড়েছেন তখন এমনিতেই তার কাছে তার যাওয়ার ছিলই, তার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। অতএব অনুমতি না নেওয়ার সংক্রান্ত রওয়ায়েতের এই প্রশ্নের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই যে তার এই বিয়ের বাহ্যিক আচার অনুষ্ঠান সম্পাদন করা হয়েছিল কিনা। আর সত্য কথা হলো যেমনটি ইবনে হিশামের রওয়ায়েতে সুস্পষ্ট করা হয়েছে যে খোদা তাআলার নির্দেশ থাকা সত্ত্বেও রীতিমতো এই বিয়ের আচার অনুষ্ঠান করা হয়েছিল, আর বিবেকের দাবিও এটি ছিল যে এমনটি যেন হয়, কেননা প্রথমত সাধারণ রীতি অনুযায়ী ব্যতিক্রমের কোনো কারণ ছিল না, আর দ্বিতীয়ত এই বিবাহে যেহেতু একটি প্রথার উচ্ছেদ এবং এর প্রভাবকে দূর করার মূল উদ্দেশ্য ছিল, এটি পূর্বের প্রথা ছিল এবং অত্যন্ত প্রতিষ্ঠিত প্রথা ছিল যে এক পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ে হতে পারে না, আর যেহেতু এই প্রথাকে নির্মূল করার ছিল উদ্দেশ্য, তাই এই বিয়ে ঢাকঢোল পিটিয়ে এবং বহু সাক্ষ্য প্রমাণের বর্তমানে করা আবশ্যক ছিল যেন পৃথিবীবাসী জানতে পারে যে এই প্রথার আজ অবসান ঘটছে। হযরত জায়েদের জীবনের ঘটনাবলী সম্পর্কে হযরত জাইনাব সম্পর্কে এবং মহানবী সাল্লামের বিবাহ সম্পর্কে আমি কিছুটা বিস্তারিত বর্ণনা করেছি, কেননা মহানবী সাল্লামের সাথে হযরত জাইনাবের বিয়ে সম্পর্কে আজও আপত্তিকারীরা প্রশ্ন উঠায়, আপত্তি করে। তাই এ সম্পর্কে আমাদের কিছুটা বিস্তারিত জ্ঞান থাকা উচিত। এ সম্পর্কে বিস্তারিত আরো কিছু তথ্য রয়েছে, হযরত যায়েদ সম্পর্কে বর্ণনা করার মতো আরো কিছু কথা আছে। উভয় বিষয়ে যতটা বর্ণনা করা প্রয়োজন পরবর্তীতে আমি বর্ণনা করব।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَاتَّقُوا يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ